বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه
মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 6 মার্চ, 22 ফাল্গুন এবং ফার্সি 16 ইসফান্ত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,680 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন গাজায় 150 দিনের যুদ্ধে জয় পরাজয়ের হিসাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে বিভিন্ন দুর্ঘটনার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক ও প্রশাসনের তৎপরতা বৃদ্ধি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরে আবারও মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে ইরান। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। গাজায় নিঃশর্তভাবে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানালো ওয়াইসি। অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন হামাস নেতা হামদান। খাদ্য মজুত ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এবং ভারতের পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগরে আবারও আমেরিকার একটি তেলবাহী কার্গো জাহাজ জব্দ করেছে। মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল ত্বকের রোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ের জের ধরে এই জাহাজ আটক করা হয়। মামলা দায়েরকারীরা জানিয়েছেন বিরল ত্বকের রোগের জন্য তাদের জীবন ঝুঁকিতে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব রোগী প্রয়োজনীয় ওষুধের যোগান পাচ্ছেন না, এবং এই কারণে তাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। ইরানের আদালত এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীদের পক্ষে ক্ষতিপূরণের জন্য রায় দেয় এবং তার জের ধরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন তেলবাহী কার্গো জাহাজটি আটক করা হয়। মামলা দায়েরকারীরা আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণের দাবি করেছিলেন। তারা বলেছেন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো, বিশেষত মার্কিন নিষেধাজ্ঞা, একটি সুইডিশ কোম্পানিকে ইরানের কাছে ওষুধ বিক্রিতে বাধা দিয়েছে। এতে রোগীদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে। ইরান এবং 6 জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সইয়ের পর কিছু নিষেধাজ্ঞা স্থগিত হলেও 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তা বন্ধ না হলে যেকোনো সময় বিশ্বের তরুণদের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠতে পারে। আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজ তার ওই সাক্ষাৎকার টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচার হয়েছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসরায়েলের নির্যাতনে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জনগণের ধৈর্য নিঃশেষ হয়ে যায়নি, বরং তা সারা বিশ্বের মানুষের ধৈর্য কেড়ে নিয়েছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সারা বিশ্বের তরুণরা, তা হোক আমেরিকা, ব্রিটেন বা অন্য কোনো দেশের, তারা কোনো না কোনোভাবে ইসরায়েলের অপরাজ্যের জবাব দেবে। এ সময় ইরানের প্রেসিডেন্ট মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্যের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা উল্লেখ করেন। এছাড়া আমেরিকা ও ইউরোপ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে গাজার প্রতি সংহতি জানিয়ে এবং ইহুদিবাদী বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে তার কথাও তিনি তুলে ধরেন। ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলকে ক্যান্সারযুক্ত টিউমার আখ্যা দিয়ে তা থেকে মধ্যপ্রাচ্যকে মুক্ত করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিশুদ্ধ রক্ত ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের অবসান ঘটাবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন নিঃস্বার্থভাবে বন্ধ করতে হবে বলে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দাবি করেছে সৌদি আরব। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ জরুরি বৈঠক শেষে যে চূড়ান্ত বিবৃতি প্রস্তুত করা হয়েছে তাতে সৌদি আরব এই দাবি জানিয়েছে। যৌথ বিবৃতিতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, গাজায় যে গণভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং জাতিগত নির্মূল অভিযান চলছে তার ভয়াবহতা সম্পর্কে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া দরকার। 57 জাতির এই মুসলিম সংস্থার সচিবালয় সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। গাজা পরিস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশেষ অনুরোধে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা এই জরুরি বৈঠকে বসেন। গত মাসে ওআইসির মহাসচিব এবং সংস্থার আইনজীবী কমিটির সদস্যরা ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে মৌখিক বিবৃতি দিয়েছিলেন। মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আবারও বলেছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো বন্দী বিনিময় হবে না। হামাস আগে থেকেই বলে আসছে গাজায় সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং পূর্ণাঙ্গভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ হামাস কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে না। গতকাল লেবাননের রাজধানী বৈরুত এক সংবাদ সম্মেলনে হামাসের প্রতিনিধি এবং শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আমরা আমাদের শর্ত সুস্পষ্ট করেছি। সেগুলো হচ্ছে, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে, গাজার উদ্বাস্তুদেরকে, বিশেষ করে উত্তরাঞ্চলের উদ্বাস্তুদেরকে ঘরবাড়িতে ফেরার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা ও গাজার অবকাঠামো পুনর্নির্মাণের ব্যবস্থা করতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে হামাসকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, গ্রহণ করা না করা এখন তাদের ব্যাপার। প্রস্তাবে বলা হয়েছে পবিত্র রমজানকে সামনে রেখে ইসরায়েল 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি দেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। আসন্ন রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমান।
আসন্ন রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে সবচেয়ে বেশি প্রয়োজনীয় পণ্যগুলো মজুত করে রাখে এবং সেগুলোর দাম বাড়িয়ে অনৈতিক কৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে বিড়ম্বনায় ফেলে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বেশি মুনাফাখোর হয়ে উঠে তাদের ভুলে যায় যে রমজান হল আত্মসংযমের মাস। র‍্যাব সদর দপ্তরে আজ বুধবার 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈদের আগে সাধারণত জাল টাকার প্রচলন বেড়ে যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যেও ঈদের আগে নজরদারি বাড়াতে হবে র‍্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকেও।
কারণ আমাদের রোজা সামনে, এই রমজান মাসে, এটা খুব দুর্ভাগ্যের বিষয়। রমজান বলা হয়েছে সংযমের মাস, সংযমতাকেই সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখি আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা যেন সংযমতার পরিবর্তে আরো লোভী হয়ে পড়ে। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশকে আরো উন্নত করতে হবে, আমাদের যে সমস্ত সম্পদ সেগুলি সংরক্ষণ করতে হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে বাংলাদেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোজার আগে নিত্যপণ্যের দাম বৃদ্ধির মূল কারণ সরকার দলীয় সিন্ডিকেটের লুটপাট। আজ বিকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সবজির ভরা মৌসুমেও পেঁয়াজ সহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী। বাংলাদেশের ইতিহাসে ভরা মৌসুমে পেঁয়াজের চড়া মূল্য নজিরবিহীন ঘটনা। রিজভী তার ভাষায় বলেন, রোজার আগে ডিম, মাছ, গোস্ত সহ সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধির মূল কারণ হল সরকার দলীয় সিন্ডিকেটের লুটপাট। ডামি সরকারের মন্ত্রীরা গরিব সাধারণ মানুষের সাথে তুচ্ছতাচ্ছিল্য আচরণ করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা কখনোই মা বোনদের সুরক্ষা দিতে পারবে না। বিস্তারিত বলছেন আমাদের কলকাতা প্রতিনিধি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তারা কখনোই মা বোনেদের সুরক্ষা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার ধর্ষণের মতো ঘটনায় ফাঁসির সাজার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী আজ বুধবার পশ্চিমবঙ্গের বারাসতে দলীয় একটি সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, নারীদের বিরুদ্ধে অত্যাচার, তোষণের রাজনীতি করার অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয়েছেন। এ সময় তিনি পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে সম্প্রতি নারীদের ওপর অত্যাচারের অভিযোগের কথা উল্লেখ করে রাজ্য সরকারের সমালোচনা করেন।
মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে।
এ প্রসঙ্গে আজ পাল্টা জবাবে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী প্রধানমন্ত্রীকে টার্গেট করেছেন। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি বলেন,
মণিপুরে 6-7 মাস ধরে মহিলা ধর্ষিত হয়ে নগ্ন করে তাদের যখন প্যারেড করানো হয়, বা মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে যখন পুড়িয়ে মারা হয়, বা হাতরাস, উন্নাও, বলরামপুরের মতো ঘটনা যখন ঘটে, বা স্মৃতি ইরানির কনস্টিটিউয়েন্সিতে ধর্ষিতা মহিলাকে যখন বিষ খেতে হয়, বা রাজস্থানে ধর্ষিতা মহিলাকে যখন জলের ট্যাঙ্কের উপর উঠে চিৎকার করে বিচার চাইতে হয়, তখন তিনি কোথায় থাকেন? তখন কেন তার মাথা হেট হয় না?
আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দা শহরে ওয়াইসির এক জরুরি বৈঠকের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তার সৌদি সমকক্ষ ফয়সাল বিন ফারহান আলে সৌদের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন। তেহরান ও রিয়াদের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। তিনি বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান। গাজা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে ওয়াইসির জরুরি বৈঠক ডাকার ইরানি অনুরোধের সাড়া দেওয়ায় তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আশা ছিল জরুরি বৈঠক থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের বন্দরনগরী হাইফার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের সাহায্যে ইসরায়েলের হাইফা বিমানবন্দরের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপরাধ নারী, শিশু এবং বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে হাইফা বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজার উপর ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন 150তম দিন তথা 5 মাস অতিক্রম করেছে। এ সময়ে কারা কি অর্জন করল ও কি হারাল সে সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
গাজার ওপর দখলদার ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন 150তম দিন তথা 5 মাস অতিক্রম করেছে। এ যুদ্ধ আঞ্চলিক, বৈশ্বিক ও ইসরায়েলের ঘরোয়া প্রেক্ষাপটে কয়েকটি বড় বার্তা ও পরিণতি স্পষ্ট করেছে। এই 5 মাসে গাজায় শহীদ হয়েছে 30,534 ফিলিস্তিনি, আহত হয়েছে 71,920 জন। এদের প্রায় 70% হল শিশু ও নারী। গাজার প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি অবরোধের কারণে সেখানে নেমে এসেছে ভয়াবহ দুর্ভিক্ষ ও অনাহার। কিন্তু এত সব বিপর্যয় সত্ত্বেও গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাফল্য ও ইসরায়েলি হানাদার দস্যুদের ক্ষয়ক্ষতি মোটেও কমেনি। প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের আস্ফালন নিয়ে সন্ত্রাসী ইসরায়েল গাজার উপর ঝাঁপিয়ে পড়লেও এই যোদ্ধারা এখনো পুরোদমে সক্রিয় ও রণক্ষেত্রে তাদের প্রাধান্য বজায় রেখেছে। ইসরায়েল তার কোনো বন্দীদের এখনো উদ্ধার করতে পারেনি সামরিক অভিযান চালিয়ে। ইসরায়েল কেবল নিরীহ নারী, শিশু ও বেসামরিক ফিলিস্তিনিদের উপর গণহত্যা অব্যাহত রাখতে পেরেছে। গত 7 অক্টোবরে ফিলিস্তিনিদের আল আকসা তুফান নামক অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের নেতানিয়াহু সরকার বন্দীদের উদ্ধারে ব্যর্থতা, সামরিক ব্যর্থতা ও গোয়েন্দা ব্যর্থতার জন্য তীব্র ঘরোয়া বিরোধ, চাপ ও গণপ্রতিবাদের মুখোমুখি। অন্যদিকে বেশিরভাগ আরব সরকারই ফিলিস্তিন ইস্যুকে অত্যন্ত কম গুরুত্ব দিচ্ছে। কেবল ইয়েমেনের আনসারুল্লাহর নেতৃত্বাধীন সরকার লোহিত ও আরব সাগরে ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোকে বাধা দিয়ে ইসরায়েল ও তার সহযোগী অক্ষের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সাধনে সক্ষম হয়েছে। এছাড়াও লেবাননের হিজবুল্লাহ দক্ষিণের রণাঙ্গনে কৌশলী হামলার মাধ্যমে ইসরায়েলকে ব্যস্ত রেখে গাজার উপর সামরিক চাপ ও মনোযোগে বাধা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে গাজা যুদ্ধে ইসরায়েলি গণহত্যার সহযোগী হয়ে মার্কিন, ব্রিটিশ, ফরাসি ও জার্মান সরকার নৈতিক দিক থেকে চরম পরাজয়ের শিকার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও শান্তি রক্ষায় চরম অক্ষমতার পরিচয় দিয়েছে। গাজার যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ভবন নির্মাণে মানা হচ্ছে না ন্যাশনাল বিল্ডিং কোড। অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ভবন নির্মাণে মানা হচ্ছে না বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হচ্ছে অনেক বহুতল ভবন। যদিও ঢাকায় অনুমোদিত নকশার বাইরে গিয়ে ঠিক কতগুলো ভবন নির্মাণ করা হয়েছে তা জানা নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। ঢাকার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ভবনটির নকশা অনুমোদনে বিধি লঙ্ঘন এবং নির্মাণের ত্রুটির জন্য রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 62 কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এরপরই টনক নড়ে রাজুকের। ত্রুটি বিচ্যুতি অনুসন্ধানে রাজধানীতে নির্মিত বহুতল ভবনগুলো পরিদর্শনের উদ্যোগ নেয় সংস্থাটি। তবে 1818টি ভবন পরিদর্শনের পর থেমে গেছে সেসব উদ্যোগ। সম্প্রতি বেইলি রোডের ট্র্যাজেডির পরে আবারও আলোচনা এসেছে নগরীর ভবনগুলোর অব্যবস্থাপনা নিয়ে। জানা গেছে রাজুকের 24টি দল 1818টি ভবন পরিদর্শনের পর 1047টি ভবনের বিভিন্ন ধরনের ব্যত্যয় খুঁজে পেয়েছিলেন। এছাড়া অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন 478টি ভবনের মালিক। এরপর পরিদর্শনে নির্মাণ ত্রুটি পাওয়ায় ভবন মালিকদের নোটিশ দেয় রাজুক। কিন্তু নোটিশ পাওয়ার পর ভবন মালিকরা কী ধরনের ব্যবস্থা নিয়েছেন সে বিষয়ে কোনো তদারকি পরিচালনা করেনি ওই সংস্থাটি। নিয়মকানুন না মেনে গড়ে ওঠা রাজধানীর কতটি ভবন ঝুঁকিপূর্ণ তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান সরকারের কোনো সংস্থার কাছেই নেই। অথচ বিল্ডিং কোড মেনে চলাকে বিধিভুক্ত নিয়ম বলেই জানালেন বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে ইতিপূর্বে যে সমস্ত বিল্ডিং বিশেষ করে ঢাকা শহরে নির্মিত হয়েছে সেগুলোর মানে অন অ্যাভারেজের আমার গবেষণা এসেছে প্রায় 70% অধিক বিল্ডিংই আমরা ন্যাশনাল কোড মেনে এটা প্রতিফলন করা হয় নাই।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অঞ্চল ভিত্তিক সমীক্ষা করে প্রায় 70,000 ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন বিল্ডিং কোড যদি বাস্তবায়ন করা যায় তবে রাজধানীতে বহুতল ভবনের 90% ঝুঁকি কমানো সম্ভব। এজন্য ভবন নির্মাণ বিধিমালা প্রয়োগ খুবই জরুরি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান।
এই ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বিল্ডিং কয়জনে বানাচ্ছে সেটা সুপারভাইজ করার মতো জনবলও নাই, বা তারা সেটা করছেও না, বা সেটা সক্ষমতা আছে কিনা সেটা তারা বলতে পারবে, কিন্তু আসলে বাস্তবে সুপারভাইজ হচ্ছে না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। পারস্য উপসাগরে আবারও মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে ইরান। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। গাজায় নিঃশর্তভাবে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাল ওআইসি। অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন হামাস নেতা হামদান। খাদ্য মজুদ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারি দলকে দুষছে বিএনপি। ভারতের পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ। এবারে আরও একটি খবর। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগরে আমেরিকার দুটি যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন। গতকাল তিনি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী আমেরিকার দুটি জাহাজের বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযান চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।